بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أزكي تفسير هذه سورة القدر سورة القدر سورة মানে হচ্ছে سورة মানে আরবি ভাষা হচ্ছে টুকরো টুকরো বা অংশ একটি সূরা কোরআনের একটি অংশ বা টুকরো এই জন্য সূরা বলা হয় কোরআন এক একটি সূরাকে সূরা অর্থে বলা হয় তো সূরাতুন মানে হচ্ছে টুকরো কোন জিনিসের বা অংশ তো সূরাতুল কদর এটি হচ্ছে ওই অংশ কোরআনের যাতে লাইলাতুল কদর নিয়ে আলোচনা হয়েছে আল কদর এই সূরার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর মানে কদরের রাত শবে কদর শবে কদর আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা বলে শবে কদরের রাত বা লাইলাতুল কদরের রাত কথাটি ভুল কিন্তু শবে কদরের রাত অথবা লাইলাতুল কদরের রাত কথাটি ভুল নয় কেন ভুল লাইলাতুল কদর মানে তো কদরের রাত লাইলাতুল মানে রাত শবে কদর শব মানে রাত ফারসি লাইলা আরবি রাত হচ্ছে বাংলা তো শবে কদর মানে কদরের রাত লাইলাতুল কদর মানে কদরের রাত আর তারপরে যদি বলেন শবে কদরের রাত ডবল রাত হয়ে গেছে এরকম আমাদের দেশের লোকেরা বলে একে জমজমের পানি কয় রকম বলে আবে জমজমের পানি আবে জমজমের পানি আবে জমজমের পানি অনেককে বলতে শোনা যায় আমাদের দেশে হাজিরা যখন চাইছে আবে জমজমের পানি খেয়ে এলাম হাজির সাহেবের কাছ থেকে আব মানে পানি আবহাওয়া কেন বলে আবহাওয়া এটা তো বুঝেন আবার আবে জমজম যখন বলা হয়েছে তখন হয়তো খেয়াল করেন না যে আবে জমজম মানে কি হলো কিন্তু আবহাওয়া আজকের আবহাওয়া ভালো মানে কি কে বলতে পারেন আবহাওয়া মানে আব মানে পানি বাতাস পানি বাতাস আব মানে পানি তো আবে জমজম মানে জমজমের পানি তারপর যদি বলেন আবে জমজমের পানি তো কেমন হবে সূরাতুল কদর এতে রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা অর্থাৎ বছরে একটি রাত রয়েছে যে রাতটি বড় মর্যাদা সম্পন্ন রাত বড় গুণের রাত বড়ই ফজিলতের রাত সেই রাতের এবাদতের ফজিলত রয়েছে অপরিসীম যে ফজিলতের কথা যে গুণের কথা এই সূরায় বর্ণনা করা হয়েছে সংক্ষেপে এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে বা শবে কদর সম্পর্কে বা এই মর্যাদার কদরের রাত সম্পর্কে এই রাত সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন ইন্না মানে নিশ্চয় আমি শুধু নিশ্চয় নয় ইন্না যদি বিনা আলিফে থাকতো তাহলে নিশ্চয় আর এখানে আছে ইন্না ইন্নার পরে দেখেন একটা আলিফ আছে আছে না ইন্না আর আসলে ছিল ইন্না না না মানে আমরা বা আমি আল্লাহ এখানে নিজের ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন কোরআনে অনেক জায়গায় আল্লাহ এক হওয়া সত্ত্বেও আল্লাহ ওয়াহদাহু লা শারীক এক ও একক হওয়া সত্ত্বেও বহু বচন ব্যবহার করেছেন নিজের ক্ষেত্রে কেন ব্যবহার করেছেন বহু জায়গায় কোরআনে বহু বচন ব্যবহার করা হয়েছে কোন কোন জায়গায় এক বচন ব্যবহার করেছেন কেউ কারণ জানেন বহু বচন কেন ব্যবহার করা হয়েছে আর আমাদের দেশে একটা বাংলা অনুবাদ আছে এই বহু বচনের অনুবাদ বহু বচন করেছে যার ফলে অনেকে এতরাজ করে প্রশ্ন করে যে এই কেমন তর্জমা হলো বলছে আমরা নাজেল করেছি এটা অনুবাদ করেছে ওই অনুবাদক ইন্না আনজালনাহু আমরা নাজেল করেছি আমরা নাজেল করেছি মানে কে কারা শাব্দিক অর্থকে খেয়াল রাখতে গিয়ে যেহেতু আল্লাহ বহু বচন প্রয়োগ করেছেন, সে বহু বচন দিয়ে অনুবাদ করেছে, সে অনুবাদক তার দৃষ্টিভঙ্গি এরকম যে আমি শাব্দিক অনুবাদটি ঠিক রাখি, অনুবাদে যাতে আমার হেরফের না হয়, কিন্তু এতে বিভ্রান্তরা বিভ্রান্তি হবে, তাদের বিভ্রান্তি হবে, বিভ্রান্তরা বিভ্রান্তির শিকার হবে, যাদের অল্প জ্ঞান তারা বিভ্রান্ত হবে যে এ আবার কি জিনিস, আমরা নাজেল করেছি মানে আল্লাহর সাথে আরো কেউ আছে নাকি নাজেল করার, এরকম সংশয় হয়ে থাকে এরকম সাধারণ মানুষ, সাধারণ পাঠকদের মনে যারা এসব রহস্য বুঝেন না অথবা ভালো কোনো আলেম বা বিজ্ঞের সাথে যোগাযোগ রাখেন না। এই জন্য শুধু কিতাব পড়ে আলেম হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না, কিতাব পড়ে বই পড়ে বলবেন আমি বড় জ্ঞানী হয়ে গেছি ইসলাম সম্পর্কে, এক শ্রেণীর লোকেরা তাফসির করা শুরু করে শুধু নিজে পড়ে পড়ে, অথচ কোন শিক্ষকের কাছে তিনি শেখেননি, তাদের ভুল বেশি হয়, তারা বিভ্রান্তির শিকার বেশি হয়, নিজের খেয়াল খুশি তাফসির করছে অথচ আরবির একটা অক্ষরে তরজমা বোঝেন, আনজালা মানে কি, কাদার মানে কি, মা আদরাকা তো আদরাকা মানে কি, কিচ্ছু বোঝে না, শাব্দিক অর্থ করতে বলে ক্ষমতা নেই তাদের, আর তাদেরও তফসির মাহফিল হয় আর তারা তফসির করে, তাদের মহিলারাও তফসির করে, অবাক তো হবেন ওখানে গিয়ে তাদের মহিলারাও তফসির করে, আপনি কি চিন্তা করতে পারছেন ওই মহিলারা আদরাকা মানে জানে তফসির করে, তাহলে ভুল হবে না, কোরআনের তফসির না জানা করা বড় কাবিরা গুনাহ, রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের ব্যাখ্যা করবে, কোরআন হাদিসের কেউ ব্যাখ্যা তফসির করবে অথচ তার সম্পর্কে জ্ঞান নেই, হ্যাঁ এই হইতে পারে, ভুল না হলেও গোনা, মনে রাখেন ভুল না হলেও গোনা। তিরমিজিতে একটি হাদিস আছে, মান কালা ফিল কোরআনে বিরায়হি, নিজের খেয়াল খুশি যে কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করলো বা তাফসির করলো ব্যাখ্যা করলো, ফা আসাবা, তারপরে সে ঠিক বললো হয়তো, মানে ঢেল ছোঁড়ার মতো, যেমন আমার দেশে গাছ থেকে ফল পড়ার জন্য ঢেল ছোঁড়ে, ঢেল লাগলো তো পড়ে গেল, একটা ফল পড়ে গেল, আম পড়লে পড়ে গেল, আর না লাগলো তো নাই লাগলো, মিস গেল, তো ঢেল ছোঁড়ার মতো ব্যবহার সবার এদের, ফাঁসা বা হয়তো ঠিক লেগেই গেল গিয়ে ঢেলটি, তার মানে ঠিকই বললো হয়তো, তাফসির ঠিক করলো, তারপরেও ফাকাদ আখতা, ফাকাদ আখতা, সে ভুল করলো মানে গুনাহ করলো সে। এই জন্য কোরআন এবং হাদিস শিক্ষকের মাধ্যমে শিখতে হয় যাতে করে বিভ্রান্তির শিকার না হন, কেমন তাফসির পড়ছেন যাতে বিকৃত করা হয়েছে ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা করা হয়েছে, আপনাকে কে গাইড করবে, আপনি বলেন কোরআনে তাফসিরে পড়েছি, তো আমি কোরআনে তাফসিরে পড়ে আমি তাফসির করে শুনিয়েছি মানুষকে, আমি তাফসিরে করেছেন, তাফসির শিরক প্রমাণ করেছে কোরআনের অপব্যাখ্যা করে আর বিকৃত অর্থ করে শিরক করা সাব্যস্ত করা হয়েছে, মাজার পূজা মাজারে সেজদা করা সাব্যস্ত করা হয়েছে, তা আপনি যদি ওই তাফসির পড়েন যে আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতা সেজদা করলো তো আমি আমার পীরকে সেজদা করলাম তো হলো বাকি, ওই তাফসির পড়ে তো গোমরাহে মুশরিক হয়ে যাবেন। কথা হচ্ছে যে এটি কিন্তু বিপজ্জনক, যারা খেয়াল খুশি তাফসির করে অথবা আরবির এক অক্ষর অর্থ বুঝে না আর তাফসির করা আরম্ভ করে, এটি তাদের জন্য বিপজ্জনক, তাদের ইমানের জন্য, তাদের আমলের জন্য, তাদের দীন ধর্মের জন্য বিপজ্জনক। জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন কেন প্রয়োগ করলেন, আবার কখনো কখনো এক বচনও করলেন কেন, বহু বচন করলেন তো আল্লাহর সাথে কেউ কি আরো শরীক আছে, না শরীক তো অবশ্যই নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, একও একক তার কেউ অংশীদার নেই, আমরা এই কলমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, কত তাকি দেখেন লা ইলাহা কেউ ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়াই তো তাকি হলো, আল্লাহ ছাড়া কেউ নেই বললেন, তারপরে ওয়াহদাহু তিনি একও একক, আর তারপরে আরো তাকি লা শারীকা লাহ তার কোনো অংশীদার নেই, কত তাকিদের উপর তাকিদ, হ্যাঁ যে আল্লাহ একও একক, তাহলে আল্লাহ বহু বচন যা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, বহুবচন আরবি ভাষায় ব্যবহার করা হয় সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে, সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয় আরবি ভাষার, এটি অলংকার, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষা অন্যান্য ভাষাও থাকতে পারে, আছেও অনেক ভাষাতে আছে, যে একজন থাকলেও সম্মানীয় ব্যক্তি হলে একজন রাষ্ট্রনেতা রাষ্ট্রপতি অথবা একজন বাদশাহ বহুবচন ব্যবহার করে থাকে, বহুবচন ব্যবহার করে থাকে, আমরা এই আদেশ করছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, অথচ সে একাই সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই করতে চাইছি, জামা বহু বচন, ইন্না আনজালনা, ইন্না আনজালনা, আনজাল তো নয়, আনজাল তো এক বচন, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি নাজাল করেছি, আনজালনা আমরা নাজাল করেছি, তো আমরা মানে আল্লাহ, সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক সম্মানের অধিকারী, সমস্ত সম্মান আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাত, সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ রাব্বুলের বহু বচন ব্যবহার করেছেন, যেখানে এক বচন ব্যবহার করেছেন আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে লক্ষ্য করে, আল্লাহ যে জাতের দিক দিয়ে, সত্তার দিক দিয়ে এক ও একক, এই দিকে লক্ষ্য করে আল্লাহ এক, সুতরাং এক বচন চাই। তখন কখনো কখনো আল্লাহ এক বচন ব্যবহার করেছেন, যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনা আমি, নাহনো বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি এক আল্লাহ, লা ইলাহা আল্লাহ আমার ছাড়া কেউ, ইল্লা আনা আমার ছাড়া কেউ নেই, মাবুদ ফাবুদুন সুতরাং আমারই ইবাদত করো, ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, মুসা আর হারুনকে আল্লাহ বলছে ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে, ইন্নানি আমি তোমাদের দুইজনের সাথে আছি, আসমাও আমি শুনছি, আমরা বলেন আসমা বলেন আসমাও ওয়াহিদ মত করলে, ও আরা আমি দেখছি, কিন্তু এখানে আনজালনাহু। তারপরে আরেক জায়গায় আল্লাহ বলছেন নাহনু নাজ্জালনা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু আনা এখানে না, নাহনু ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি যিকির অর্থাৎ কোরআন হাদিস নাজিল করেছি, যিকির কোরআন হাদিস দুটো কি সামিল, ওয়া ইন্না লাহু লাহাফিজান, কোরআন হাদিসের সুরক্ষা হেফাজত আমি করব। তো বহু বচন ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেছেন কিসের জন্য বললাম, আল্লাহর একত্ববাদের দিকে লক্ষ্য করে, যে আল্লাহর জাত বা আল্লাহর সত্তা যেহেতু এক ও একক। বহু বচন ব্যবহার করেছেন সম্মানের উদ্দেশ্যে, যেহেতু আল্লাহ রাব্বুল সমস্ত সম্মানের অধিকারী। আরেকটি কথা এর সাথে লাগিয়ে নেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তা এক ও একক হলেও আল্লাহর গুণ অসংখ্য, অসংখ্য ভালো ভালো গুণ রয়েছে আল্লাহ, এই জন্য গুণবাচক আল্লাহর 99টি নাম রয়েছে। একটি আল্লাহ, এই লাফজে জালালা যেটি আল্লাহর নাম, এছাড়া বাকি সব গুণবাচক নাম, গুণ রহমান রহিম গাফফার জব্বার হাই আল কাইয়ুম, কত গুণ আল্লাহ রাব্বুল আলামিন, তো এই তো 99 নাম রয়েছে, এছাড়া অসংখ্য ভালো ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন গুণের দিক দিয়ে অসংখ্য গুণ, ভালো গুণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তার সিফাত বা গুণের দিকে লক্ষ্য করলে বহুবচন দাবি করে, যেহেতু অনেক গুণে আল্লাহ ভূষিত সেজন্য বহুবচন দাবি করে, তাই বহুবচন ব্যবহার করেছেন। আর একজন মর্যাদা সম্পন্ন সম্মানিত ব্যক্তি এই জন্য বহুবচন ব্যবহার করেন যে অনেক গুণ তার মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বহু বচন প্রয়োগ হচ্ছে, কোরআনে প্রয়োগ করেছেন এই জন্য যে তিনি অনেক গুণের অধিকারী। এক বচন কখনো কখনো এই জন্য ব্যবহার করেছেন যেহেতু তিনি এক ও একক, দুই দিকে লক্ষ্য করে, যখন ওয়াহদানিয়াত একত্ববাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন তখন এক বচন প্রয়োগ করেছেন, যখন তার গুণাবলীর দিকে লক্ষ্য করে বলেছেন সম্মানের উদ্দেশ্যে তখন বহু বচন ব্যবহার করেছেন, ইন্না আনজালনাহু। কিন্তু আমরা ভাব অর্থ করব, যাতে করে যাদের অল্প স্বল্প জ্ঞান রয়েছে তারা বিভ্রান্ত না হয়, এই জন্য এটি ভালো। সাধারণ লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি কথা রয়েছে, সুন্দর কথা, তিনি বলছেন হাদিসুন নাস আলা কাদরে উকুলিহি, মানুষের সাথে যখন কথা বলবে তাদের জ্ঞানকে খেয়াল রেখে কথা বলবে, তাদের জ্ঞান কতটা গ্রহণ করতে পারে, যাদের বিবেক যোগ্যতা কতটা আছে যে আপনার কথা গ্রহণ করতে পারবে, ওই রকম কথা বললো। আর তুরিদুন আইয়ু কাযাবাল্লাহু রাসূলু, তুমি কি চাইছো যে এমন বড় বড় কথা বললাম, যুক্তির কথা লজিকের কথা, যে ও সাধারণ জাহেল মূর্খ কিছুই বুঝতে পারলো না, এইসব কথা কিছু বুঝি না, আমি মানি না, তুমি কি চাইছো আল্লাহ এবং রসুলকে মিথ্যা মনে করা হোক, বুঝতে পারবে না, বলে আমি মানি না ওইসব কথা। চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের সায়েন্সের কথাতে ইঙ্গিত রয়েছে, কিন্তু বাহ্যিক কথা বলা হয়েছে, যেগুলি কথা সেই জামানার লোকেরা বুঝতো, সেই জামানার যদি সায়েন্সি রহস্যগুলো খুলে খুলে বর্ণনা করা হতো তাহলে অস্বীকার করে দিত, অস্বীকার করে দিত লোকের, এ কেমন কথা হইলো, এবার কি করে হইতে পারে। এই জন্য মানুষকে হেদায়তের জন্য কোরআন নাজিল হয়েছে, যেটি মানুষ বাহ্যিক দৃষ্টিতে বুঝে, দেখো চন্দ্রকে দেখতে পাচ্ছ না, সূর্যকে দেখতে পাচ্ছ না, রাত দিনের আবর্তন বিবর্তন দেখতে পাচ্ছ না, এই পাহাড়কে দেখো দেখি, পৃথিবীকে দেখো কেমন ভাবে বিছিয়ে দিচ্ছি, সেই যেমন আল্লাহ বলছেন বলা আর্জা ফারাস না, জমিনকে বিছিয়ে দিচ্ছি, সেই জমানায় তো আল্লাহ বলতে পারে জমিনকে গোলাকার করেছি আমি বা ডিমের মতো করেছি, সেই জমানায় যদি ডিমের মতো গোলাকার বলা বা গোলাকার বলা হতো তাহলে বেদুইনরা একটিও কি মুসলমান হতে চাইতো না, দেখো দেখো মোহাম্মদ বলছে পৃথিবী গোলাকার, অথচ আমরা দেখো বিছানার মতো আরামে চলাফেরা করছি, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, ওটা নিয়ে যে গোলাকার হইলে তাহলে উঁচু নিচু আমরা আছাড় খেয়ে পড়ে যেতাম কি, ঠিক না, ওইভাবে সীমিত তখন জ্ঞান, সীমিত জ্ঞান তারা ওইভাবে বুঝত, মিথ্যা মনে করত। তাদেরকে এমন ভাবে সম্বোধন করা হয়েছে, দেখো পাহাড় কত মজবুত পাহাড়, আফালায়ান জরুন আইলাল এবেলে কাইফা খুলিকা, যেহেতু কাছাকাছি তারা উঁট দেখতে হবে, উঁট দেখিয়ে তাদের বোঝানো হয়েছে দেখো তো উঁট এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এর কোন স্রষ্টা নেই, ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, আকাশ দেখো দেখি, তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বুঝিয়েছেন। তো মানুষকে যখন বুঝাবেন আপনাকে দেখতে হবে, এজন্য দাওয়াতের কাজ করলে মানুষকে বুঝালে যে যেমন তাকে সেভাবে বুঝাবেন। আপনি আমার আমার বড় বড় যুক্তির কথা বলছেন, অথচ সে অশিক্ষিত মানুষ, মূর্খ নিরক্ষর মানুষ, তাহলে তো সে বুঝবে না। তাকে বুঝাতে হবে অজ্ঞসী হতে, জান্নাত জাহান্নাম আল্লাহর ভয় ভীতি এই সেই। একটি লোক দেখছেন না বেশ যুক্তি বুঝে শিক্ষিত মানুষ, তাকে যদি শুধু ওয়াজ আর নসিহত করে তো ওয়াজ নসিহত শুনবেই না, সে যুক্তি চায়, সে দলিল চায়, সে প্রমাণ চায়, তার জন্য কিছু লজিক ব্যবহার করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন, আমরা অর্থ করো ভাব অর্থ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ নাজিল করেছি, হু হু মানে তাকে, হু মানে তাকে, কাকে? রসুলকে নাজিল করেছি, হ্যাঁ তা নাজিল করেছি, কি নাজিল করেছেন? কোরআনকে নাজিল করেছি। তো ইন্না আমি নাজিল করেছি মানে আল্লাহ নাজিল করেছেন, ইন্না আনজালনা, আর হু মানে সেই জিনিস, কি জিনিস? আল কোরআন। যদিও কোরআনের এখানে উল্লেখ নেই, আরবি গ্রামারের নিয়ম হচ্ছে যে যখন আপনি কোন জামির ব্যবহার করবেন বা যে কোনো ভাষার গ্রামারে আছে জামির অর্থাৎ প্রোনাউন ব্যবহার করবেন, তো তার আগে ওই নাউনের ব্যবহার হইতে হবে। তিনি এ কথা বললেন, তো তিনির আগে তাহলে ওই লোকের নাম আসতে হবে, এটা নিয়ম। তার আলোচনা চলছিল হয়তো আলোচনাতে এসছে, অথবা তার নাম লিখা আছে পড়া হয়েছে, তারপরে তিনি বলবেন আপনি, ঠিক না? বা সেই জিনিসটি বা তাকে এরকম বলবেন, তাই না? এখানে কোথাও বলা হয়েছে কোরআনের কথা, তো কেমন করে আমরা ধরে নেব ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআনকে, তাকে, তাকে মানে বলে দিলাম কোরআনকে, তো কোরআনের কথাই তো উল্লেখ নেই এখানে। এর উত্তর হচ্ছে যে যদি জামির মানে প্রনাউন, জামিরের মারজা বলা হয় মানে ওই নাউনটি যেটি উল্লেখ হওয়া উচিত ছিল, হয় কথাই না হলে আপনার লিখাতে। আর এছাড়াও আরেকটি ক্ষেত্র আছে যে কথাতেও হয়নি, আলোচনা আসেনি কোরআনের কথা, আর লিখাতেও আসেনি, এখানে লিখাও নেই কোরআনের কথা, কিন্তু অবস্থা স্পষ্ট করছে যে আলোচনা কি বিষয়ে চলছে। অবস্থা যদি স্পষ্ট করে দেয় যে অমুকের সম্পর্কে আলোচনা চলছে, তাহলে যথেষ্ট। যেমন হয়তো নাম নেননি, কোন একজন নেতার কথা আলোচনা করছেন, ভালো আলোচনা অথবা খারাপ আলোচনা করছেন, এই যে লোকটি আছে না, এই যে লোকটি আছেন না, ভালো মানুষ না, অথচ তার নাম নেওয়া হয়নি, কিন্তু এমন ভাবে আলোচনা চলছে লোকেরা বুঝছে এই লোকটি মানে কাকে বুঝাতে চেয়েছে, তাহলে বুঝতে পারছেন এটি আপনার কথার অলঙ্কার। ভুল বলবেন আপনার কি হচ্ছে, কি কেমন কথা, এই যে লোকটি, তার লোকটির নাম নেই, কিচ্ছু না বুঝছে, এই লোকটি যা আছে না, যেহেতু শ্রোতারা বুঝছে যে এই লোকটি মানে কোন লোকটির কথা আলোচনা চলছে, আলোচনাতে বোঝা যাচ্ছে যে বিষয়বস্তু কে এখানে। তো এখানে বিষয়বস্তু বোঝা যাচ্ছে আল্লাহ নাজিল করেছেন, কি নাজিল করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এর অর্থ কি? আমরা তো জানি কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, 40 বছর নবী সাল্লাল্লাহু বয়স তখন নাজিল হওয়া আরম্ভ হয়েছে, আর শেষ হয়েছে 63 বছর বয়সে নবী সাল্লামের উপর শেষ আয়াতের মাধ্যমে। তো 23 বছর, আর বিভিন্ন সময় কোন সময় কম, কোন সময় বেশি, কোন সময় পুরো সুরা, কোন সময় সুরার একটি অংশ, 2টি আয়াত, 4টি আয়াত, 1টি আয়াত, এইভাবে নাজিল হয়েছে। তো কেমন কথা হইল, কোরআন যে লওহে মাহফুজ হইতে প্রথম আসমানে নাজিল করা হয়েছে, কখন? লাইলাতুল কদর। এটি একটি ব্যাখ্যা যা তাফসীর কারগণ বলে থাকেন, আরেকটি ব্যাখ্যা, আর এটি বেশি সই, তো লহে মাহফুজতে প্রথম আসমানের কথাটি নেন, যদি তাই বলা হয় প্রথম আসমানে লহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাত আকাশের উপর, সেই লহে মাহফুজে লিখা রয়েছে আল কোরআন, ফি লহে মাহফুজ, সূরা বুরুজের শেষে আছে না লহে মাহফুজ, লহে মাহফুজে আল কোরআন লিখা রয়েছে। লহে মাহফুজের কথা বলা হয়েছে যে তাতে মানুষের তকদির ভাগ্য লিখা রয়েছে, তো লহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করে দিয়েছেন প্রথম আকাশে, যাতে এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম প্রয়োজন মাফিক যখন প্রয়োজন হবে আল্লাহর আদেশ হবে যে অমুক সমস্যার সমাধান বা অমুক সূরা নিয়ে গিয়ে নবী সাল্লামের কাছে পৌঁছিয়ে আসো, তখন সেখান থেকে নিয়ে আসবেন। এই কাজটি করা হয়েছে, মানে লহে মাহফুজতে প্রথম আকাশে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে, আর এটি বেশি সঠিক, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর, অর্থাৎ আরম্ভ করেছেন, নাজিল করা আরম্ভ করেছেন। ইন্না আনজালাহু মানে ইন্না বাদা আনা ইনজালাহু, আমি আরম্ভ করেছি, শুরু করেছি, আরম্ভ হয়েছে লাইলাতুল কদরে কোরআনের নজুল। আর আরম্ভ কোন সূরা দিয়ে হয়েছে, কোন আয়াত দিয়ে? ইকরা বিসমে থেকে নিয়ে 5টি আয়াত, পুরো সুরা নয়, ইকরা বিসমি থেকে পাঁচটি আয়াত প্রথম নাজিল হয়েছে। এই পাঁচটি আয়াত যে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হীরা পাহাড়ের গুহায়, সেটি ছিল লাইলাতুল কদর, সেটি ছিল লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে। তার পূর্বে মানুষ কেউ জানত না যে কোরআন নাজিল হবে এবং কার উপর নাজিল হবে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না তার পূর্বে যে তার উপর কোরআন নাজিল হবে না কি হবে। তিনি ভালো লাগতো না এদের শির কুফরি এবং খারাপ কাজ, আর মানুষের সাথে উঠা বসা এইসব মুশরিকদের সাথে ভালো লাগতো না, এ প্রাকৃতিক ভাবে ঘৃণা, অনেকের খারাপ কাজে ঘৃণা লাগে, অথচ তার কিছু গাইড নেই, হতো জানা নেই, কিন্তু খারাপ কাজে ভালো লাগে না তাকে, অনেকে আছেন এরকম। তো নবী সাল্লামকে শিরকে কুফুরি এসব বাজে বাজে কাজ ভালো লাগতো না, তুমি নির্জনতা অবলম্বন করলেন, চল্লিশ বছর বয়স হতে যাচ্ছে ছয় মাস আগে থেকে, এই নবুয়ত প্রাপ্তির ছয় মাস আগে থেকে তাকে হুব্বে বাইলহিল খালা সহিহ বুখারী আছে যে নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের সাথে বেশি উঠা বসা না করে একা একা থাকে, একা একা থাকার জন্য তিনি চয়ন করলেন হীরা পাহাড়ের গুহা, যে একটু দূরে আছে, উঁচু জায়গায় আছে, সেখানে লোকজন যাবেও না, ওখানে গিয়ে আমি আল্লাহর জিকির আজকার করব, ধ্যান করব এবং আল্লাহকে স্মরণ করব। আল্লাহ সম্পর্কে তো মক্কার মুশরিকদেরও জ্ঞান ছিল, কিন্তু শিরকের এই যে দিন, আমার বাপ দাদাদের দিন, কোরাইশদের দিন যে বাতিল, ঘৃণা তো ছিল কিন্তু সঠিক দেখি আর কি পন্থায় বেশি আল্লাহর ইবাদত করবো জানা ছিল না। তো তিনি এক আল্লাহকে ডাকতেন হীরা পাহাড়ের গুহায়। তো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল আরম্ভ করেছেন। এখন লাইলাতুল কদর, লাইলা মানে তো বুঝতে পারলেন, আর কদর মানে কি বললাম, সম্মান। কদর আমরা ব্যবহার করি আমাদের ভাষাতে, লোকটির কেউ কদর করলো না, আমরা বলি আমাদের ভাষাতে অনেকে লোকটি বড় কদরের লোক। একটি প্রবাদও আছে, কাদরে নেয়ামত বাদে জওয়াল, কাদরে নেয়ামত বাদে জওয়াল, মানুষের নেয়ামতের কদর কখন করে যখন সেটা দূরে হয়ে যায়। চক্ষু আছে কোনো মূল্য নেই মনে হচ্ছে, এ হাতের কোনো মূল্য নেই, কিন্তু চোখটা চলে যাক তখন এর মূল্য বোঝা যাবে, আহ কত যে মূল্যবান একটি চোখ, কোটি কোটি টাকা দিয়েও তার মূল্য দেওয়া যাবে না। যে কোনো নেয়ামতের, যে কোনো নেয়ামতের কদর মর্যাদা বুঝতে পারে মানুষ কখন, যখন সেটি জায়েল হয়ে যায়, মানে হাত ছাড়া হয়ে যায়। তো কাদারের একটি অর্থ এটি, এই অর্থ হলে এই রাতকে কদরের রাত কেন বলা হলো, এই জন্য বলা হলো যে এই রাতটি বড় মর্যাদার রাত, এই রাতটি আল্লাহর নিকট বড় মর্যাদার রাত, ফজিলতের রাত, সম্মানের রাত, এই রাতের ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, এই রাতের ইবাদত বান্দেগী, রাত জাগরণ করে ইবাদত করা আল্লাহর নিকট বড়ই মর্যাদাপূর্ণ, যার ফজিলত এই আয়াতগুলিতেও রয়েছে, পরে বলবো শেষখানে একটি করে, আর হাদিসে রয়েছে। আর আরেকটি কাদরের অর্থ হয়, কাদর মানে ভাগ্য, কাদার থেকে তকদির, আমরা তকদির বলি না, লোকটি তকদির খারাপ, ওই তকদির শব্দটি তো কাদার থেকে যে, ওর তো কাফ দাল রা থেকে তকদির আসছে, আর তকদিরকে তকদির কেন বলে, কাদারের শাব্দিক অর্থ দ্বিতীয় অর্থ, একটি তো হয়ে গেল ওইটা মর্যাদা, যে দ্বিতীয় অর্থ যেটি সেটি হচ্ছে কোন জিনিসকে নির্ধারণ করা, কোন জিনিসকে নির্দিষ্ট করা, নির্ধারণ করা অথবা পরিমিত করা, পরিমাণ নির্দিষ্ট করা, কাদার মানে পরিমিত করা কোন জিনিস। তো তকদিরকে তকদির এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই তকদিরকে মানুষের জন্য নির্ধারিত করে রেখেছেন, সুপরিমিত করে রেখেছেন, কত পরিমাণ কার রেজেক রয়েছে, কত পরিমাণ কার বয়স রয়েছে, কোন সালে কার জন্ম হবে, কোন সালে কার মৃত্যু হবে, সবকিছু সুপরিমিত রয়েছে, কোন দেশে কার জন্ম হবে, কোন দেশে কার মৃত্যু হবে, ইত্যাদি ইত্যাদি যত কিছুই আছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত, কখন বিপদ হবে, কখন সুখ হবে, কখন দুঃখ হবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলি সব কিছু আল্লাহর পক্ষ থেকে সুপরিমিত রয়েছে, নির্ধারিত করা রয়েছে। তো কাদারা মানে নির্ধারণ করা হয়, এখান থেকে তকদির। আচ্ছা, এই রাতকে লাইলাতুল কাদার বলা হলো, এর সাথে এই অর্থে কি কোনো সম্পর্ক আছে, নির্ধারিত করা, সুপরিমিত করা? এই অর্থ যদি আমি এখানে নিই আর বলি যে লাইলাতুল কাদার মানে মর্যাদা, ভুলে যান, এখন এখন বলেন নির্ধারণ করার রাত, সুপরিমিত করার রাত, তাহলে কোনো সম্পর্ক আছে না নেই? কি সম্পর্ক আছে? এই রাতে আল্লাহ এক বছরের ভাগ্য নির্ধারণ করেছে। ভাগ্য তো আল্লাহ পৃথিবী সৃষ্টির আগেই লিখেছেন, পঞ্চাশ হাজার বছর আগে হাদিসে যেমন আছে, ওই হাদিস আছে কলম সৃষ্টির পরে, কিন্তু এক বছরের ভাগ্য নির্ধারণ করে ফেরেশতাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয় যে এই এক বছরে তোমাকে এই কাজগুলি করতে হবে। মালাকুল মতকে বলে দেওয়া হলে যে দেখো তোমার তো কাজ হচ্ছে মানুষের, হ্যাঁ, জান কবজ করা, রোগ কবজ করা। সুতরাং তোমাকে এক বছরের মধ্যে এতগুলি লোক অমুক দেশ থেকে, এতগুলি অমুক দেশে, অমুক অমুক বাড়ির এতজন, অমুক বাড়ির এতজন, অমুক বাড়ির এতজন, অমুক গ্রামের এতজন, নাম দিয়ে লিস্ট দিয়ে দেওয়া হইলো। ভাগ্য নির্ধারণ করে তার জন্য মিকাইলকে দায়িত্ব দেওয়া হলো, দেখো এই বছরে এত পরিমাণ বৃষ্টি দিতে হবে, বৃষ্টি বর্ষাতে হবে, বুঝতে পারছেন? বিভিন্ন ফেরেশতার বিভিন্ন দায়িত্ব, বা অমুক অমুক বান্দার এত রিজিক বৃদ্ধি করতে হবে এই বছরে, এতটা রিজিক রয়েছে এই বছরে, ইত্যাদি। যে কোনো ফেরেশতার যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকে এক বছরের জন্য তাকে জানিয়ে দেওয়া হয়। তো লাইলাতুল কাদার মানে তাহলে ভাগ্য নির্ধারণের রাত। নির্ধারণ বললাম, নির্দিষ্ট করা, নির্ধারণ করা, সুপরিমিত করা। ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেন এক বছরের জন্য এই লাইলাতুল কাদারে। তাহলে এই অর্থ হলে ভাগ্য রজনী কোনটি? তাহলে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদার। আর লাইলাতুল কাদার কোন মাসে? শাবান মাসে নয়? হ্যাঁ, শাবান মাসে 15 তারিখে ভাগ্য রজনী নয়? হ্যাঁ না একটা বলেন না ভালো করে, নয় তাহলে? হ্যাঁ না কেউ হ্যাঁ বলছেন? ভাগ্য রজনী, ভাগ্য রজনী, যেই রজনীতে আমাদের দেশের মানুষেরা সারা রাতে বাদর কোনো ফল পড়ে, জাল্লা করি এই বছরের ভাগ্যটা ভালো হয়, এই বছরের ভাগ্যটা যাতে করে ভালো হয়। এই জন্য শবে বরাত যেটি মানে শাবান মাসের 15 তারিখে শবে বরাত বলা হয়, আর শবে বরাতকে ভাগ্য রজনী মনে করে বিদআত পন্থীরা। এই ক্ষেত্রে যতগুলি হাদিস রয়েছে, হয় জাল না হয় দুর্বল, জাল না হয় দুর্বল, একটিও সহিহ হাদিস নেই। বাকি কোরআন এবং সহিহ হাদিস স্পষ্ট করে যে ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদার। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কাদার। এক তো এই যে কাদার, কাদার মানে নির্ধারিত করা, আর এক বছর ভাগ্য নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয় ফেরেশতাদেরকে, এই একটি কথা। দ্বিতীয় স্পষ্ট আয়াত রয়েছে সূরা দোখানে। সূরা দোখানের প্রথম দিকে আয়াতগুলি রয়েছে, 3-4-5 আয়াত পড়বেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই একে নাজিল করেছি, কাকে? কোরআনকে নাজিল করেছি। ফি লাইলাতিন মুবারাকা, ওখানে বলা হয়েছে বরকতের রাতে, আর এখানে বলা হয়েছে কদরের রাতে। কোরআন নাজিলের কথা, ওখানে বলা হয়েছে কি বরকতের রাতে, এখানে বলা হয়েছে লাইলাতুল কাদার। তাহলে দুটো আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস, যেহেতু কোরআন একটি, বরকতের রাতে নাজিল করেছে মানে কদরের রাতে নাজিল করেছে, তাহলে সেটি হচ্ছে রমজান মাসে, তাই না? যেহেতু শবে কাদার রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না, শবে কাদার বা লাইলাতুল কাদার রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না। তারপরে আল্লাহ কি বলছেন? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজের ফয়সালা করা হয়। ইউফরাকু মানে ইফসালু, ফয়সালা করা হয়, ফয়সালা করা হয় মানে ভাগ্য নির্ধারিত করা হয়। এর তাফসীর করেছেন মুফাসসিরগণ যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হয় মানে এক বছরের জন্য নির্ধারিত করে দেওয়া হয় যে এই বছরে অমুক লোকের বড় উন্নতি হবে, এই বছর অমুক লোকের বড় অধপতন হবে, এই বছর অমুক লোকের বড় অ্যাক্সিডেন্ট হবে, এই বছর অমুক লোকের চাকরি হবে, বুঝতে পারছেন? ইত্যাদি ইত্যাদি যার যেরকম হওয়ার আছে এক বছরে। ফিহা ইউফরাকু কুল্লু আম, ফিহা মানে ওই রাতে, হা ওই রাতে, অর্থাৎ কোন রাতে? লাইলাতুল কাদারে। তাহলে কথা একবার স্পষ্ট, স্পষ্ট। এর বিরোধী যারা তাদের কাছে কোনো দলিল নেই, বরং কোরআনের স্পষ্ট আয়াতের বিরোধিতা। স্পষ্ট ভাবে আল্লাহ এখানে বলেছেন লাইলাতুল কাদারের কথা আর এই বরকতপূর্ণ রাতের কথা। তাহলে কাদার মানে যদি নির্ধারিত করা নি তাহলেও চলবে, তাহলে লাইলাতুল কাদার মানে ভাগ্য নির্ধারণের রাত, দ্বিতীয় অর্থ। আর কাদারের আরেকটি অর্থ শুনেন, কাদারের আরেকটি অর্থ হচ্ছে সংকীর্ণ করে দেওয়া কোনো জিনিসকে, বা সংকুচিত করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া বা সংকুচিত করে দেওয়া। বুঝলেন তো কথা? না বুঝলেন না? তো কাদার মানে যখন, এরও দলিল কোরআনে আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি অর্থ কোরআনে ব্যবহার হয়েছে, অন্য জায়গাতে এইখানে তিনটি অর্থ নিতে পারি, অন্য জায়গাতে ব্যবহার হয়েছে। যেমন কাদার তো মর্যাদার অর্থে ব্যবহার হয়েছে এখানে, যেমন লাইলাতুল কাদার। আর আপনার নির্ধারণ ক্ষেত্রে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলছেন প্রত্যেক জিনিসকে আমি সুপরিমিত করে সৃষ্টি করেছি, নির্ধারিত করে সৃষ্টি করেছি, কাদার মানে তাকদীরের সাথে। তো কাদার মানে যে নির্ধারণ করা বা সুপরিমিত করা, এই আয়াতে পাওয়া গেল। কাদার মানে সংকুচিত করে দেওয়া বা সংকীর্ণ করে দেওয়া কোনো জিনিসকে, জায়গা এখানে সংকীর্ণ হয়ে গেছে, জায়গা হচ্ছে না, খুব ভিড়, একে বলা হয় কাদার, তাঙ্গ হয়ে যাওয়া, এই অর্থ কোরআনে ব্যবহার হয়েছে আমপারাতে। ও আম্মা ইযা মাবতালাহু, মানুষকে আল্লাহ পরীক্ষা করেন দুই রকম ভাবে, সচ্ছলতা দিয়ে আর তার রেজেককে সংকুচিত করে। ফাকাদারা আলাইহি রিজকাহু, অতঃপর আল্লাহ কি করেন পরীক্ষা করার জন্য? কাদারা আলাইহি রিজকাহু, তার রিজিক আল্লাহ কি করে দেন, সংকুচিত করে দেন। কাদারা মানে এখানে কি হয়ে গেল, নির্ধারিত করা নাই, তাহলে পরীক্ষা কি, এখানে সংকুচিত করে কম করে দেন, খেতে পাচ্ছে না, পরীক্ষা অভাব পরীক্ষা। ফাকাদারা আলাইহি রিজকাহা, যখন এইরকম হয় তখন যারা দুর্বল ইমানের মানুষ অথবা বিধর্মী কাফের, ফায়াকুলু রাব্বি আহানান, দুর্বল ইমানের মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা আছে কিন্তু দুর্বল ইমান, ইমান নেই, যেমন আজকালকার ফাসিক মুসলমানদের অবস্থা, তখন কি বলে, ও আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, এতই লাঞ্ছিত আমাকে করেছে, ফায়াকুলু রাব্বি আহানান, বলে যে আমার রব আমার আল্লাহ আমাকে বড় লাঞ্ছিত করেছে, আল্লাহকে দেখতে পাই না, খেতে পাচ্ছি না, আল্লাহকে দেখতে পাচ্ছে না, ফায়াকুলু রাব্বি আহানান। এখানে কাদারা মানে সংকুচিত করা বা সংকীর্ণ করা। আচ্ছা এই অর্থ চলতে পারে, এখানে এখানে এই অর্থ চলতে পারে, তৃতীয় অর্থ, আমি নাজিল করেছি কোরআনকে ফি লাইলাতিল কাদর, সংকুচিত করার রাতে বা সংকীর্ণতার রাতে, চলতে পারে? বিরানকে অসংখ্য করে দেখেন, চলতে পারে না, পারে না কেমন ভাবে, হ্যাঁ না, সেই রাতে ফেরেশতা নাজেল হয়, অসংখ্য ফেরেশতা নাজেল হয়, এত ফেরেশতা নাজেল হয় যে পৃথিবীতে এমন কোন জায়গা থাকে না যেখানে ফেরেশতা থাকে না, পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে ফেরেশতা থাকে না, ফেরেশতা ভর্তি আকাশ পর্যন্ত, ফেরেশতা আর ফেরেশতাই ভর্তি। ইঙ্গিত করা হয়েছে এইদিকে এই আয়াতে, তানাজ্জালুল মালায়িকা, তোর মালায়িকা বহুবচন, অসংখ্য ফেরেশতা অবতরণ করেন, ওয়ার রূহ, এমন কি ফেরেশতা তো নাজেল করেন করেন, রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামও চলে আসেন, জিব্রাইল আলাইহিসসালাম চলে আসেন আরাফার মাঠে যখন অবস্থান করতে হয়, মেনাতে তো কেউ যাচ্ছে কেউ আসছে লাগাই আছে, কেউ মক্কাতে তো কেউ মেনাতে, এইভাবে চলছে, কিন্তু আরাফার দিনে যে ব্যক্তি হজ করবে সে ফকির হইলেও আরাফাতে হাজির, আমির হইলেও হাজির, বাদশাহ হইলেও হাজির, প্রধানমন্ত্রী, সারা বিশ্বের যত মুসলিম দেশের আছে প্রধানমন্ত্রীরাও যদি আসে, রাষ্ট্রপতিও আসে, তাকেও বাধ্যতামূলক হাজির হইতে হবে, তুমি হজ করতে এসছো হাজির হইতে হবে। আরে সবাই আরাফাতে সবাই তো এসছে, আরে নেতারাও চলে এসছে, এমনকি আরে বাদশাহও চলে এসছিল, কথা বুঝতে পারছেন, দেখেন আরাফাতে কি জায়গা হয় না, মেনাতেও জায়গা মানুষের হয় কিন্তু আরাফাতে মুশকিল একেবারে, যেহেতু সবাই এক জায়গায় হাজির, আর মক্কাতে কোনো লোক নেই, হাজি সাহেব একটিও মক্কাতে পাবেন না, 8 তারিখে মক্কাতে পাবেন, অনেক হাজি পাবেন, 10 তারিখের দিনও পাবেন, কেউ পাথর মারছে তো কেউ মক্কা গিয়ে আগে তো অফ করছে, কেউ চুল কাটছে আর মেনাতে কেউ বলছে চলো মক্কা থেকে চুলটা কাটিয়ে, হ্যাঁ করছে না, কিন্তু 9 তারিখে না, 9 তারিখে সবাইকে পাবেন আপনি আরাফাতে, তো তার জন্য জায়গা কল্যাণ দেওয়া যাচ্ছে না, সংকুচিত হয়ে গেছে মনে হচ্ছে, এত বড় আরাফার মাঠ তারপর সংকুচিত হয়ে গেছে। তো পৃথিবীতে এত অসংখ্য ফেরেশতা আছেন যে পৃথিবী যেন সংকুচিত হয়ে গেছে, পৃথিবী এত বিশাল পৃথিবী হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে, জায়গা হচ্ছে, এই অর্থ রয়েছে এই রাতে। ইন্না আনজালনা ফি লাইলাতিল কাদর, কাদর মানে যদি সংকুচিত করা বা সংকীর্ণ করার অর্থ নেওয়া যায় তবু এখানে প্রযোজ্য সেটি। এখন চয় অমা আদরাকা মা লাইলাতুল কাদর, আল্লাহ বলছেন হে নবী তুমি জানো কি অমা আদরাকা, এই অমা আদরাকা আল্লাহ একাধিক আয়াতে ব্যবহার করেছেন, কেন, এর গুরুত্ব দেখাবার জন্য, এর ফজিলত, এর গুণাগুণ দেখাবার জন্য, যে জানো কি গুণের জিনিস, কি যেমন তেমন জিনিস, যেমন কারিয়া সম্পর্কে অমা আদরাকা মাল কারিয়া, জানো কারিয়া কিয়ামত কি জিনিস, যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হবে, মানুষের অন্তর দুরু দুরু করবে, অমা আদরাকা মাল কারিয়া, হাক্কা সম্পর্কে আল্লাহ বলছেন আল হাক্কা তো মাল হাক্কা, অমা আদরাকা মাল হাক্কা, জানো হাক্কা যে চিরসত্য একদিন হবেই হবে, অমা আদরাকা মাল হাক্কা, হোতামা সম্পর্কে আল্লাহ বলছেন অমা আদরাকা মাল হোতামা, হোতামা জানো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন, মানুষের তৈরি করা, মানুষের জ্বালানো আগুন নয় যে নিমিয়ে দেবে পানি দিয়ে দমকল নিয়ে এসে, দমকল বাহিনীদেরকে নিয়ে এসে, নারুল্লাহ আল্লাহর আগুন, অমা আদরাকা মাল হোতামা। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যে জিনিসগুলোর অত্যন্ত গুরুত্ব দেখাতে চেয়েছেন এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, উদ্দেশ্য জিজ্ঞেস করা নয় যে তার কাছ থেকে প্রশ্নের উত্তর বের করি, বরং তার গুরুত্ব প্রকাশ করা। তাই আল্লাহ বলছেন অমা আদরাকা মা লাইলাতুল কাদর, নবী সাল্লাল্লাহু আলাইহি জানবেন কি করে, আল্লাহ না জানার কি নবী জানতে পারেন যে লাইলাতুল কাদর বা কি জিনিস, অমা আদরাকা মা লাইলাতুল কাদর, হে নবী জানো কি লাইলাতুল কাদর। আমরাও আমাদের ভাষায় ভাষাকে সুন্দর করার জন্য বা কোন কারো গুরুত্ব প্রকাশ করার জন্য বলে থাকি, চেনেন এনাকে, চেনেন, চেনেন কি এই লোককে, ইনি হচ্ছেন এখানে 6 বছর থেকে ইসলামী সেন্টারে আসেন, এই দেখেন প্রথম বলা চেনেন কি, জি এটা বলার পরে তখন সেটা প্রকাশ করা হলো। তো আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদরাকা হে নবী, জানো কি মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর বা কি, এই কদরের রাত বা কি? তারপর আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের সমান নয়। আমাদের দেশে অনেকে ভুল করে, বলে হাজার মাসের ফজিলত হাসিল হয়, হাজার মাসের কথা আল্লাহ বলছেন খায়রুম মিন আলফ শাহর, হাজার মাস চাইতেও উত্তম। ও খায়রটি কোথায় গেল? ওর চাইতে যে উত্তম, ওই যে কতটা উত্তম, এটা কোথায় গেল? আর হাজার মাসে কত বছর হয়? কত? জি 83 বছর, 4 মাস, তার চাইতে উত্তম। এ হয়ে গেল ফজিলত। তানাজ্জালুল মালায়েকাতু, সেই রাতে আর কি হয়? ফেরেশতাগণ অবতরণ করেন। তানাজ্জালু, তানাজ্জালু, আচ্ছা নাজালা মানে অবতরণ করা, আর তানাজ্জালা মানে অবতরণ করা, যে বললাম তানাজ্জালু অবতরণ করা, তফাত কিছু আছে? অনেকদিন আগে আবার বলেছিলাম, আনজালা মানেও নাজেল করা যায়, ইন্না আনজালনাহু, আমি নাজেল করেছি, আর নাজ্জালা, নাহনু নাজ্জালনাল কুরআন, ইন্না নাহনু নাজ্জালনাল কুরআন তানজিলা, আল্লাহ বলেছেন ওখানে নাজ্জালনা বলেছেন, আমি নাজেল করি, তার মানে অবতীর্ণ করা, আর আনজালনা মানে অবতীর্ণ করা। এই দুই অবতীর্ণ করার কোনো তফাত আছে? একটি হচ্ছে বাবে ফাল থেকে আনজালা, আর একটি নাজ্জালা বাবে তাফইল থেকে। কোনো তফাত আছে? কে বলতে পারেন? হ্যাঁ হাত উঠান। একবারে অবতীর্ণ করলে কি বলতে হয়? আনজালা। হ্যাঁ, আনজালা মানে কোন জিনিসকে একবারে অবতরণ করে দেওয়া, অবতীর্ণ করে দেওয়া। হ্যাঁ, আর নাজ্জালা মানে ধীরে ধীরে। হ্যাঁ, তো কোরআনের ক্ষেত্রে আল্লাহ দুই শব্দ প্রয়োগ করেছেন, যেহেতু লৌহ মাহফুজ থেকে প্রথম আকাশ আল্লাহ একবারে নাজল করেছেন, তো আনজালা সেই ক্ষেত্রে প্রযোজ্য। আর এই প্রথম আকাশ থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে দীর্ঘ 23 বছরে বিভিন্ন সময়ে, সুতরাং এই ক্ষেত্রে নাজ্জালা। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়িকা, ফেরেশতাদের, এখানে কোরআন কথা নেই, এখানে আছে ফেরেশতাদের অবতরণ কথা, কিন্তু তানাজ্জালু মানে ফেরেশতারা একবারে নাজিল হয়ে যায়নি, যেহেতু অসংখ্য ফেরেশতা ধীরে ধীরে আসতেই আছেন, আসতেই আছেন, আসতেই আছেন, এই আস্তে আস্তে, হ্যাঁ ভরলো মক্কা মদিনা, ভরলো আরব, ভরলো আজম, ভরলো এই সারা পৃথিবী ভর্তি হয়ে গেল ধীরে ধীরে আকাশ পর্যন্ত। তানাজ্জালুল মালায়িকা, ফেরেশতাগণ অবতরণ অবতরণ করেন, ওয়ার রূহু ফিহা, ওয়ার রূহু ফিহা, ওই রাতে, ফিহা মানে সেই রাতে, সেই রাতে রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করেন। আর বিদাতীরা কি করেছে জানেন? আত্মা, আত্মা নেমে আসে সেই রাতে। আর আলোচনা চলছে তো কদর রাতের কথা, স্বপ্ন হঠাৎ করে দেখে নিল শবে বরাতের কথা, শবে বরাতের সাথে আয়াতকে কি করে লাগিয়ে দিল? যেহেতু বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর স্পষ্ট, আর এই রূহকে লাগিয়ে দিল আত্মা, রূহ মানে আত্মা করে দিল। আর আত্মা কখন আসে? বলছে শবে বরাত যে হয়, এই শবে বরাতে এক বছরে যতগুলো লোক মারা গেছে ওদের রূহ গুলো বাড়িতে ফিরে আসে, স্ত্রীকে দেখার জন্য, ছেলে মেয়েকে দেখার জন্য, বাড়ি ঘরে একটু মানে পরিদর্শনের জন্য চলে আসে। তার জন্য কি করে? তার তো কিছু হক আছে, তো হাল্লা পুরি করে নিজেও খাবে, আর ওই গরিব মিসকিনকে খাওয়াবে, যে ওই সওয়াবটা পৌঁছিবে, বকশানো হবে। মৃত ব্যক্তির রূহ এসছে যখন আপনার বাড়িতে, স্বামী মারা গেছে আর স্বামীর রূহ আসবে, আর সেই বিধবা কি করে বসে থাকবে? তার জন্য কিছু করণীয় তো আছে, তো হাল্লা পুরি করে গরিব মিসকিনকে গ্রামের খাওয়াই, এই একটা কাজ। বরং এর চাইতে চরম বিদাত রয়েছে, যে হাল্লা পুরি সুন্দর তৈরি করে আবার রেখে দেয় প্লেটে করে সাজিয়ে, যে রাত্রে কোন রাতে যে স্বামী আসে দেখা তো করবে না, দেখে চলে যাবে, দেখা করবে না, কিন্তু সেই জন্য ভালো করে সাজিয়ে প্লেটে রাখবে। বেদাতিরা করে এইসব কাজ। আর বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের বিদাত আছে, হয়তো আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় না থাকতে পারে, কিন্তু আছে, এই বিদাত আছে, তাদের কিতাবাদিতে আছে, যেহেতু রূহ চলে আসে এক বছরের, যতগুলো লোক মারা গেছে চলে আসে, সুতরাং তার জন্য ভালো করে প্লেটে সাজিয়ে হালুয়া পুরি আর ভালো ভালো খাদ্য সাজিয়ে রেখে দিবে, খেয়ে দিয়ে যাবে। জানি না খায় কি খায় না, যে বাতি জ্বালিয়ে রাখে আসতে যাতে সুবিধা হয়। হ্যাঁ, যখন বারজাখ থেকে ওই পরলৌকিক জীবন থেকে দুনিয়াতে চলে আসতে পারে, এত দূর অতিক্রম করে, তো এটুকু আসতে পারবে না গোরস্থান থেকে বাড়ি। হ্যাঁ, রাত দিনের চেনা রাস্তা, ও তো গোরস্থানে কতবারে হয়তো গিয়েছে, চিনতে পারবে না রাস্তা। যাই হোক, এসব বিদাতীদের গোমরাহি আমি এটা চোখে দেখেছি, যেটা আপনি বললেন যে বাতি জ্বালানো, এটা নিজের চোখে দেখেছি, বাতি জ্বালিয়ে আলোকিত করে রাখে তারা কবরস্থানকে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, তারা এইভাবে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন কেন? খেয়াল খুশি, খেয়াল খুশি নয়, তাই আল্লাহ বলছেন বিইজনি রাব্বিহিম, তাদের পালনকর্তার অনুমতি ক্রমে, অনুমতি, আল্লাহর অনুমতি হচ্ছে যাও পৃথিবীতে আজকে যাও। আচ্ছা, ফেরেশতারা কেন আসেন নেমে? আর নেমে আসাতে কি বা গুরুত্ব বুঝতে পারলাম? আল্লাহর অসংখ্য ফেরেশতা এই লাইলাতুল কদরে বা কদরের রাতে যদি পৃথিবীতে নেমে আসেন তো এর দ্বারা কি বা বুঝতে পারলাম লিখার জন্য? এত অসংখ্য ফেরেশতা লিখবেন, ওর জন্য তো আছে কেরামান কাতেবিন, একদল ফেরেশতা আছেন তারা লিখছেন। আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাইর সূরা কাফ, আল্লাহ বলছেন ডান দিকে বসে আছেন বাম দিকে বসে আছেন, ফেরেশতা তো লিখতেই আছেন সব সময়। তারপরে ওই যে আপনার শিফটিং ডিউটিতে দুইবার আসরে আর ফজরে যে চেঞ্জ হয় তারা তো আছেনই, হাফাজাতুল মালায়েকা তাদেরকে বলা হয়। অসংখ্য ফেরেশতা কেন আসেন, কিসের জন্য? গুরুত্ব বোঝাবার জন্য। যে গুরুত্ব বোঝার জন্য, যেমন বাংলাদেশের বিশ্ব ইজতেমায় রাষ্ট্রীয় পর্যায়ে যেসব নেতারা আছেন মাথা সবাই চলে আসে এই গুরুত্ব দেখাবার জন্য, যেটা হচ্ছে বাংলাদেশের একটা বিশ্ব ইজতেমা। কথা বুঝতে পারছেন? সে সুন্নত হোক বিদাত হোক সেটা পরে, কিন্তু কথা হচ্ছে তাদের নিকটে সেখানকার রাষ্ট্র নেতাদের কাছে বা তার মন্ত্রীদের কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যার ফলে তারা সব উঠে পড়ে চলে আসেন ওখানে, তো ফেরেশতারা চলে আসেন। আর একটি কথা, আল্লাহর ফেরেশতারা আসা এটা ইঙ্গিত বহন করে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হওয়ার, আল্লাহর রহমত বরকত এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র কল্যাণ সেই রাতে নাজিল হয় পৃথিবীতে। এই ইঙ্গিত বহনের জন্য অসংখ্য ফেরেশতা আসেন। ফেরেশতা আসা, ফেরেশতা কোথাও অবস্থান করে, এটি রহমত, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত আসে এই কথা বা থাকে সেখানে, এই কথা বহন করে। দলিল কি? দলিল আছে, প্রমাণ আছে, এর বিপরীত দলিল আছে। নবী সাল্লাম বলেছেন সহি বখারি হাদিসে রয়েছে যে যেই ঘরে কুকুর থাকে বা যেই ঘরে ছবি থাকে বা যেই ঘরে নাপাক ব্যক্তি গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে আর উজু করলো না, সারা রাত পড়ে আছে, ফজর হয়ে গেল ঠান্ডা লাগছে, এই গোসল করবে না, পড়ে আছে সকাল নয়টা পর্যন্ত শুয়ে আছে, সেই ঘরে ও আপনার ফেরেশতা দাখিল হয় না। লায়াত খুরুল মালায়েকা তো বাইতান ফিহে কালবুন আও সুরাতুন আও জুনুবুন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে। আমাদের দেশে যে কুকুর পোষে লোকেরা, সাধারণ কুকুর, যে কুকুর মানে ট্রেন্ড কুকুর নাই, এক শ্রেণীর কুকুর পোষা যায় আছে, যেটা হচ্ছে ট্রেন্ড কুকুর, সে মশাল আলাদা এবং ওর কিছু লক্ষণ আছে, আর ওইসব কথা হাদিস এবং ফেকার কিতাবে বর্ণনা করা হয়েছে। আমাদের দেশে যারা কুকুর লালন পালন করে তারা ওই কুকুরই।
যাই হোক, নেকিও ঘাটতি হতে থাকে, নেকিতে যা নেকি স্টক করে সেখান থেকে ঘাটতি হতে থাকে, আর উপরন্ত কি হয়, ফেরেশতা প্রবেশ করবে যেই গাড়িতে তাহলে কুকুর আছে, গাড়িতে করে কুকুর নিয়ে বেড়ায় না, ওই গাড়িতে ফেরেশতা থাকে, ফেরেশতা রহমতের ফেরেশতা যায় না। যেই বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে ফেরেশতা যাবে না, রহমতের ফেরেশতা। যেই বাড়িতে আপনার সুরাতুন ছবি আছে, মানে জীবের ছবি, জীবের ছবি আছে এবং প্রকাশ্য জায়গায় রেখেছে, প্রকাশ্য জায়গায় রেখে সেই বাড়িতে বা সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এইভাবে যেই বাড়িতে নাপাক লোক থাকে বিনা ওযুতে, প্রয়োজন বশত নামাজের রক্ত হয়নি, ওযু করে থাকা যায়, ওযু করে থাকা যায় যাচ্ছে, কেউ নাপাক হলো রাত দশটায় এসে নামাজ পড়া হয়ে গেছে, এখন ফজর আগে গোসল করবে, অসুবিধা নেই, কিন্তু ওযু করে ঘুমাতে হবে আপনাকে। সুন্নাত তরিকা হচ্ছে ওযু করে, ওযু করলে আপনার নাপাকিটা অপবিত্রতা হালকা হয়ে গেল। ওযু করার পর অবস্থান করা যাবে, পানাহার করা যাবে, সবকিছু করা যাবে, ঘুমা যাবে, সবকিছু করতে পারবেন, কিন্তু বিনা ওযুতে যদি কেউ এরকম পড়ে থাকে তাহলে ফেরেশতা প্রবেশ করবে না ওই বাড়িতে, বা নামাজের রক্ত চলে যাচ্ছে, গোসল করতে পারবো না, যা পরেই করে নেবো, নামাজটা সকাল সাতটায় আটটায় পড়বো না, চলবে না, ফেরেশতা দাখিল হবে না সেই বাড়িতে। আচ্ছা, ফেরেশতা কেন প্রবেশ করবে না, আর কি ইঙ্গিত বহন করে? ফেরেশতা যদি কারো বাড়িতে ছবি রাখলো আর ফেরেশতা প্রবেশ করলো না, তো বা কি বা হইলো, রহমত থেকে বঞ্চিত ওই বাড়ি, খায়ের কল্যাণ থেকে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত, বেবরকতি, সেই বাড়িতে বরকত হবে, সেই বাড়িতে খাদ্যে বরকত হবে, সেই বাড়িতে বরকত হবে না, সেই বাড়ির মানে পারিবারিক জীবনে বরকত হবে না, ছেলে মেয়েতে বরকত হবে না, স্ত্রীতে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। ফেরেশতা প্রবেশ করবে না, কি ইঙ্গিত বহন করলো তাহলে, যে বরকত ছিনিয়ে নেওয়া হলো তাদের থেকে। তাহলে এর বিপরীতটা হচ্ছে তানাজ্জালুল মালায়েকাত ওয়া রূহ, পৃথিবীতে লাইলাতুল কাদারে কি হয়, অসংখ্য ফেরেশতা নেমে আসেন, কি ইঙ্গিত বহন করে তাহলে, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, অজস্র কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। বেইদিনের মিন কুল্লি আমর, এই ফেরেশতারা আসেন কেন, মিন কুল্লি আমর অর্থাৎ প্রত্যেক আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি আদেশ নিয়ে, যা কিছু আদেশ হয় সেই আদেশ নিয়ে আসেন, যা যা আদেশ করা হয়েছে, যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সে দায়িত্ব নিয়ে ফেরেশতারা আসেন আপন আপন দায়িত্ব নিয়ে। সালামুন হেয়া, সালামন হেয়া, হেয়া মানে ওই রাত্রি, এটা উদামির প্রনাউন, ওই রাত্রি লাইলাতুনের দিকে ইঙ্গিত করছে। ওই রাত্রি হচ্ছে শান্তি আর শান্তি, সালামন হেয়া, সেই রাত্রি হচ্ছে পুরোটাই শান্তি আর শান্তি। কখন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। হাত্তা মানে পর্যন্ত, মাতলা তলু থেকে তালা মানে উদিত হওয়া, আর ফজর মানে ভোর, ফজর, ফজরের আজানের সময়, এটা ফজর। যখন ফজর আজানের সময় হয়ে গেল সুবহ সাদেক, একে বলা হয় ফজর। তাহলে ফজর আজান হলেই লাইলাতুল কাদার শেষ, সূর্য ওঠা পর্যন্ত নয়। এখানে বলা হয় হাত্তা মাতলাইল শামস বলা হয়নি, হাত্তা মাতলাইল কি বলা হয়েছে? ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত সালামুন হেয়া, এই রাত্রি শান্তি আর শান্তি। এই ছিল সংক্ষেপে তাফসীর। এই সূরা থেকে আমরা কয়েকটি দিক দিয়ে এই লাইলাতুল কাদারের ফজিলত বা গুণ জানতে পারলাম। একটি হচ্ছে যে এই রাতে আল্লাহ কি করেছেন, কোরআন নাজিল, প্রথম আয়াত চিন্তা করেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কাদর, এই রাতে আল্লাহ কি করেছেন, কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে, দিশেহারা মানুষরা সঠিক পথ পেয়েছে, যেই পথের উপর কায়েম থেকে ইনশা আল্লাহ তাআলা জান্নাত হাসিল করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে। একটি ফজিলত, কোরআন নাজিল না হতো তো নবীও আসতেন না, নবী না আসলে আর কোরআন নাজিল না হলে আমরা দিশেহারা হয়ে আমরা কুফরি এবং শিরকেই থেকে যেতাম এবং জাহান্নামে চিরকালের জন্য চলে যেতাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। দ্বিতীয় ফজিলত যে এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। তৃতীয় ফজিলত হচ্ছে যে এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আসেন, এমনকি জিব্রাইল আলাইহিসসালামও স্বয়ং চলে আসেন, যিনি রাইসুল মালায়েকা, রাইসুল মালায়েকা ফেরেশতাদের যিনি নেতা। আর চতুর্থ ফজিলত হচ্ছে সালামুন হেয়া, এই রাতটি পুরোই হচ্ছে শান্তি আর শান্তি। আর এই ঘোষণা, শান্তির ঘোষণা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘোষণা। পঞ্চম ফজিলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ বুখারীর হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি কদরের রাতে কিয়াম করলো, অর্থাৎ তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, নফল পড়লো, রাতের ইবাদত করলো, এক কথায় ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে। কেন করলো? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ এই রাতের ফজিলত কথা বলেছেন, তাই আমি এই রাতে ইবাদত করি এই বিশ্বাস নিয়ে। ইহতিসাবান এবং নেকির উদ্দেশ্যে, পরকালের পাথেই হবে, এই রাতটি আমার পরকালে কাজে আসবে, এই রাতের ইবাদত আমার পরকালে কাজে আসবে, দুনিয়া এবং আখেরাতে শান্তি হাসিল করবে এই রাতের ইবাদত বন্দেগীর মাধ্যমে। ইহতিসাবান, তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই সুসংবাদ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে। এটা পঞ্চম ফজিলত। এই পাঁচটি ফজিলত জানতে পারলেন আজকে এই লাইলাতুল কাদার সম্পর্কে, যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল কাদার কোন দিনে হয়? আরেকটি কথা বাকি থেকে গেছে, এই লাইলাতুল কাদার কদরের রাতটি কোন রাতটি? আমরা রমজান মাসে সীমিত করে দিয়েছি, এখন আরো সীমিত করতে হবে, যেহেতু রাত একটি, শেষ দশকে, শেষ বেজড়ে আরো সীমিত করলেন, বেজড়ের মধ্যে তো পাঁচটা হলো, রাত তো একটাই, পাঁচটার মধ্যে একটাকে নির্ধারিত করতে পারবেন না? পারবেন না, করা হয়েছে, করা হয়নি। তবে নবী সাল্লামের জামানায় কোন এক বছরে একুশ তারিখে হয়েছিল, যেমন নবী সাল্লাম স্বপ্ন দেখলেন যেন তিনি লাইলাতুল কাদার উপলব্ধি করতে পেরেছেন, সেই রাতে লাইলাতুল কাদার হয়েছে, আর তারপরের দিন সকালে তিনি নামাজ পড়ছেন, সেজদা করছেন, ফজর নামাজ পড়ছেন, তো এত বৃষ্টি হয়েছে যে তিনি সেজদা করছেন, আসজুদু আলা মাইন ওয়া তিনিন, পানি এবং কাদাই সেজদা করছেন। যেহেতু সেই জামানায় যে ছাউনি ছিল মসজিদে নববীর, সেই ছাউনি ছিল খজুর পাতার, আর তাতে পানি থামতো না, পানি ভিতরে চলে আসতো, যার ফলে কাদা হয়ে যেত, আর মাটি ছিল সব, তাতে কোনো আপনার চাটাইয়ের ব্যবস্থা ছিল না, কিছু ছিল না, মাটিতে নামাজ পড়তেন সাহাবায়ে কেরামরা। তো কাদাই এবং পানিতে সেজদা করছেন, এই কথা রয়েছে সহিহ বুখারী হাদিস। এই স্বপ্নটি দেখলেন আগেই, মানে লাইলাতুল কাদার হওয়ার আগে, একুশের রাতের পরে ভোরে ফজর নামাজ পড়তে এসেছেন নবী সাল্লাম, তো দেখছেন এত বৃষ্টি হয়েছে যে ফজর নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তাঁর কপালে সেজদা করে কাদা এবং পানি লেগে আছে, মানে কাদা। বাস্তবে প্রমাণ হয়ে গেল নবী সাল্লামের স্বপ্ন, যেহেতু নবী সাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহী, নবীদের স্বপ্নে হচ্ছে ওয়াহী, আমাদের প্রিয় নবী সাল্লামের স্বপ্ন ওয়াহী, রুয়াল আম্বিয়া ওয়াহী। তো সেই বছরে একুশ তারিখ হয়েছে, কিন্তু একুশ তারিখে প্রতি বছরে হয় না? হয় না। এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তার মত আল্লাহ তিনি কসম করে বলতেন যে না, সাতাশ তারিখে হয়, সাতাশ তারিখ হয়েছে, তিনি বলছেন না, সাতাশ তারিখ হয়েছে, তাহলে কোন বছরে সাতাশ তারিখ হইতে পারে?
আবার কখনো কখনো 25 হইতে পারে, কখনো কখনো 23, কোন বছর 23 হইতে পারে, কোন বছর 29 হইতে পারে। পাঁচটি রাতের কোন একটি রাতে হবে, এই বছরে এক রাতে হলে আগামী বছর হতে পারে এই রাতে হতে পারে, অন্য কোন রাতে হতে পারে, কিন্তু এই বেজোড় পাঁচটি রাতের কোন একটি রাতে হবে। এখন একটি প্রশ্ন শুধু বাকি থেকে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কাদারকে অস্পষ্ট কেন রাখলেন, কেন স্পষ্ট করে দিলেন না? সহজে যদি আমাদের জন্য ইবাদত করা আর আরামে আমরা ওই রাত্রিকে একবারে মজবুত করে ধরে নিতাম আর খুব সুন্দর করে ইবাদত করতাম, কেন করলেন না? যাতে করে বান্দারা বেশি বেশি ইবাদত করে, এক একটি রাতকে পাওয়ার জন্য পাঁচ রাত মেহনত করবে, তাহলে পাঁচ রাতে সওয়াবগুলো বেশি হলো না? এক রাত শুধু করতেন, কিন্তু অস্পষ্ট রাখাতে ফায়দা এই হলো যে আপনি পাঁচ রাত মেহনত করবেন একটি, তাহলে যত মেহনত করবেন সুন্নত মোতাবেক, শুধু মেহনত করলে সওয়াব পাওয়া যাবে না কথাটা ভুলবেন না। সুন্নতের উপর কায়েম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত হয়ে সুন্নতের মুয়াফিক যত বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব হাসিল করতে পারবেন, ফজিলত হাসিল করবেন, একটি ফায়দা রহস্য। দ্বিতীয় রহস্য অস্পষ্ট রাখার কি, হ্যাঁ ওটা তো কারণ যে ভুলে গেলেন, কিন্তু অস্পষ্ট রাখার হিকমত কি? আল্লাহ অস্পষ্ট কেন ভুলালেন বা কেন? এখন তো আমরা অনেকে ঝগড়া করি, হ্যাঁ অন্যত্র নফল ইবাদত করতো না, হ্যাঁ হ্যাঁ একটু অন্য ভাষায় বললেন একটি কথা, না ফরজ ওয়াজিব তাই তো মাফ হবে না, এটা নফল। আচ্ছা আরেকটি কথা, আরেকটি কথা এর উত্তরটা পরে বলছি, আরেকটি কথা যাতে ভুলে না যায় যে লাইলাতুল কাদারের ফজিলত কি শুনলেন? হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা উত্তম, তা হাজার মাসের মধ্যে তো হাজার মাস তাই না, তা হাজার মাস মানে 83 বছর 4 মাস, তো এই 83 বছরে তো 83টা কোনো বছরে একটা তো লাইলাতুল কাদার আছে, তাহলে 83 বছর অপেক্ষা একটি রাত কি করে উত্তম হবে? 83 বছরে তো আরো 83টি লাইলাতুল কাদার আছে, হ্যাঁ এমন 83 বছর বা এমন হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত্রি যেই 83 বছরে লাইলাতুল কাদার না থাকে। জি লাইলাতুল কাদারকে বের করে নেন, তারপরে 83 বছরের আপনি হাজার মাসের অ্যাকাউন্টিং করেন, কিন্তু হাজার মাসের মধ্যে আপনি ওই লাইলাতুল কাদারও রাখবেন, তাতে লাইলাতুল কাদার আছে 83টি। আচ্ছা আরেকটি রহস্য আছে, সেটি হচ্ছে কে অলস লেজি আর কে হচ্ছে সক্রিয় পরীক্ষা, লি আমিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, কে সত্যি আন্তরিকতার সাথে ইবাদত করে এবং বেশি মেহনতি, আর কে হচ্ছে কোন রকম পাস করলি তো হইলো। আমরা স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি তো, তো ছাত্র দুই প্রকার থাকতো, কেউ কেউ বলতো যে আরে পাস করে নেব, যতটুকু পড়েছি পাস করে নেব, দেশে 33-এ পাস 33 পেয়ে যাব, 33-এ 40 পেয়ে যাব, এরকম বলতো। আর কিছু কিছু ছেলে আবার আছে যে না 80 পেতে হবে, লেটার মার্ক পেতেই হবে, আর এক মার্ক যদি লেটার মার্কে কমে গেছে ও ওর পেরেশানির শেষ নেই, এই পরীক্ষাটা আমার একটা সাবজেক্টে লেটার মার্ক ছুটে গেল, আমি মমতাজ হতে পারলাম না, এক্সিলেন্ট হতে পারলাম না, বুঝতে পারছেন? তাহলে মানুষের চিন্তাধারা, অথচ একই ক্লাসে পড়াশোনা করছে আলাদা আলাদা, একজন শুধু পাশের চিন্তায় আছে আর একজন বলছে না পাশের চিন্তা আমি না, ও পাশটা রাখো, আমি সেকেন্ড ডিভিশনের চিন্তা করি না, থার্ড আর ফার্স্ট ডিভিশনের চিন্তা, আমি ডিস্টিংশন হতে চাই, এক্সিলেন্ট হতে চাই, মমতাজ, বুঝতে পারছেন? তো এখানে বোঝা যাবে পাঁচ দিন যারা মেহনত করবে মমতাজ, আর যারা বলে পাঁচ দিন সম্ভব, পাঁচ দিন ধরে পাঁচ রাত জাগা সম্ভব নাই, পরীক্ষা এখানে এক রাত যদি দেওয়া হতো তো সবাই করতো, এক রাতে তো সবাই অলস হয়ে এক রাত জাগতো, আর যে সক্রিয় সেও এক রাত জাগতো, আর এখন আজকাল কি হচ্ছে যে অলস 21-এর দিন গেল হয়তো, আর তারপরে 23 ছেড়ে দিল, 25 ছেড়ে দিল, 27-এর দিন আর একটু গেল, বুঝতে পারছেন? তারপরে 2-4 ঘন্টা ওই চা খাওয়াতেই কাটালো, এই সেই করে পার্টি হয় আজকাল আমাদের দেশে তো, সাবে কাদের পার্টি করে, ইবাদত বন্দি হয় না, পার্টি চা খাচ্ছে, গোস্ত ভাত দেওয়া হচ্ছে, খাচ্ছে, কেউ রান্না করছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, হ্যাঁ এইসব হচ্ছে। তারপরে আরো আরেকটি কথা বলি, আমাদের দেশে আজকাল নতুন ভাবে সাবে কাদের করা শুরু হয়েছে ওয়াজ মাহফিলের মাধ্যমে, এটাও ঠিক না, জানি না আপনাদের এলাকা আছে কিনা, কিন্তু আমাদের এলাকা আজকাল ওয়াজ মাহফিলের মাধ্যমে এটি আসলে যে কোনো বিদাত যে শুরু হয় ভালো নিয়তি করা হয়, এই যারা ওয়াজ মাহফিলের মাধ্যমে সাবে কাদের করা আমাদের দেশে শুরু করেছে, তারা ভাবছে যে লোকজন তো জাগে না, নামাজ পড়তে বলে তো পড়বে না, তারা পিঠে পড়ে হাঁটা দিবে, হ্যাঁ বাসায় চলে যাবে, তো ওয়াজ মাহফিলে কোন রকম ধরে রাখা যাবে এদেরকে, যারা দুর্বল ইমানের মুসলমান তাদেরকে ধরে রাখা যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে। আচ্ছা তার মাধ্যমে ওই যে পার্টি করা, গোস্ত ভাত হচ্ছে, খাবো, কেউ পাকাচ্ছে, কেউ করছে সেই করছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ রসুন কাটছে, কেউ সবজি কাটছে, এগুলো করে, এর মাধ্যমে কিছুক্ষণ ধরে রাখলাম, 2-4 ঘন্টা এতে ধরে রাখলাম, এক ঘন্টা খাওয়াতে ধরে রাখলাম আর দু তিন ঘন্টা ইবাদত করালাম, নিয়ত তো ভালো কিন্তু এটা কি তরিকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? নবী সাল্লাম কি ওয়াজ মাহফিল করতে পারতেন না? নবী সাল্লাম বক্তব্য করেছেন, কিন্তু সাবে কাদার রাতে কি এরকম বক্তব্য করেছেন? সারা রাত ধরে ওয়াজ মাহফিল চলছে, কিছুক্ষণ অবকার বলেন, কিছুক্ষণ উমার বলেন, কিছুক্ষণ উসমান বলেন, নবী সাল্লাম কিছুক্ষণ বলেন, এইসব ওয়াজ মাহফিল হয়তো নবী সাল্লাম জামানায় না? সারা রাত ইবাদত করেছেন, ইবাদত করেছেন নামাজ এবং দীর্ঘক্ষণ তিলাওয়াত, তিলাওয়াতের মাধ্যমে নামাজ পড়া, এই ইবাদত করেছেন। সুতরাং এই ওয়াজ মাহফিলের মাধ্যমে যারা আমাদের দেশে এই সাবে কাদার যাপন করা শুরু করেছে, তারা ভালো নিয়তই করেছে যে লোকজনকে কোন রকম থেমে রাখা যাবে, কিন্তু না, ভালো নিয়তে করলেও ঠিক হবে না, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। জি, সাবে কাদারে ওরা তো একেবারে নষ্ট, ওরা একেবারে বেকার, কিন্তু যারা মনে করেন যে কিছু তাদের মধ্যে কল্যাণ আছে, তারাও এই মানে এইরকম ভুলগুলি করে থাকে, যেন ছোট ভুলগুলি ধরালাম, বাকি ওগুলো ভুল তো নিজেই ধরতে পারছেন, যে পটাকা বাজি করা এগুলি কি এবাদত? এগুলি এবাদত, কাফেরদের এবাদতের কথা বলা হয়েছে কোরআন, আল্লাহ বলেছে আমা কানা সলাতু ইনদাল বাইতি ইল্লা মুকাউম ওয়া তাসদিয়া, কাফেররা মুশরিকরা এবাদত করত, তাদের এবাদত হচ্ছে মুকান, বাঁশি বাজানো, বাঁশি বাজানো অথবা তালি বাজানো, তালি বাজানো, তো তালি বাজানো, বাঁশি বাজানো, পটাকাবাজি করা, ইটা সেটা এইসব কাজ করা, আতশবাজি করা, এগুলি হচ্ছে কাফেরদের এবাদত। আতশবাজি করা অগ্নি পূজকদের, মজুসদের এবাদত, হিন্দুদের এবাদত, মুসলমানদের এবাদত নাই। এই যে মজলিসে তালি বাজানো, এসব মুসলিমদের এবাদত, মুসলমানদের তরিকা নাই, যা আজকাল অনেক মুসলিম সমাজে হয়ে থাকে। কাউকে পুরস্কৃত করা হলো, গিফট দেওয়া হলো, গিফট দেওয়া হচ্ছে, সব তালি বাজানো শুরু করলো, করছে না, জায়েজ নাই মুসলমানদের জন্য। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।